कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासुदेव गौर भक्तवृंद
हरे कृष्ण जय सच्चिदानंद गौर हरि नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की जय। श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नामहट्टेर विश्व प्रचारक मंत्री एवं विष्णुपाद अष्टोत्तर शत शिष्यम जय पताका स्वामी শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের 153 শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। শ্রীবাস রামায়ণ বিদ্যা নিধি গলাধর গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয় বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয় কত নাম লইব যত নবদ্বীপবাসী সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টে হাসি। শ্রীবাস রামায়ণ বিদ্যানিধি গদাধর গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয় বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয় আদি অগণিত নবদ্বীপবাসী ভক্তরা সেখানে এসেছিলেন এবং তাঁদের প্রতি কৃপাপূর্ণ দৃষ্টিপাত করে এবং মৃদু হেসে তাদের সঙ্গে মহাপ্রভু মিলিত হয়েছিলেন। আনন্দে নাচয়ে সবে বলি হরি হরি আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী সকলে হরি হরি বলে আনন্দে নৃত্য করতে লাগলেন। এভাবেই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহ শ্রী বৈকুণ্ঠপুরীতে পরিণত হয়। যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে সবাকারে বাসা দিল ভক্ষ্য অন্ন পান বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। নবদ্বীপ এবং অন্যান্য সমস্ত গ্রাম থেকে যত লোক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন তাদের সকলকে অদ্বৈত আচার্য প্রভু থাকবার জায়গা করে দিলেন এবং খাওয়ার ব্যবস্থাও করলেন। আর বহুদিন ধরে অদ্বৈত আচার্য প্রভু তাদের সমস্ত প্রয়োজন মেটালেন। আচার্য গোসাঁর ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। অদ্বৈত আচার্য প্রভুর ভাণ্ডার ছিল অক্ষয় ও অব্যয়, তা থেকে যত দ্রব্য ব্যয় করা হচ্ছিল ততই তা পূর্ণ হয়ে উঠছিল। সেই দিন হইতে সচি করে নরন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করে ন ভোজন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সচিমাতা যেই দিন এলেন সেই দিন থেকেই তিনি রন্ধন করছিলেন এবং সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু ভোজন করছিলেন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। দিনের বেলায় সমস্ত লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন এবং তারা তার প্রতি অদ্বৈত আচার্য প্রভুর প্রীতিপূর্ণ আচরণ দেখতেন, আর রাত্রিবেলায় তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্তন শুনতেন এবং নৃত্য দর্শন করতেন। কীর্তন করিতে প্রভুর সর্বভাবুদয়, স্তম্ভ কম্প পুলকাশ্রু গদগদ প্রলয়। কীর্তন করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু স্তম্ভ কম্প পুলক অশ্রু গদগদ প্রলয় আদি সমস্ত ভাবে উদয় হত। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে এই সমস্ত এই সময় সুখ ও দুঃখ উভয় চেষ্টা থেকে জ্ঞান নিরস্ত হয়। এই প্রকার প্রলয়ে ভূমিতে পতনাদি অনুভব সমূহ দেখা যায়। হর্ষ ক্রোধ ও বিষাদ আদি থেকে বিনা প্রযত্নে চোখে যে জল পড়ে তাই পুলক আশ্রু। আনন্দের ফলে অশ্রুতে শীতলত্ব, ক্রোধের ফলে উষ্ণত্ব এবং উভয় প্রকার পুলকে নয়ন ক্ষোভ ও রাগ সমার্জন আদি ঘটে। ক্ষণে ক্ষণে পড়ে প্রভু আচ্ছাড় খাইয়া, দেখি সচি মাতা কহে রোদন করিয়া। ক্ষণে ক্ষণে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ছিলেন এবং তা দেখে সচিমাতা কাঁদতে কাঁদতে বলছিলেন, চূর্ণ হইল হেন বাসু নিমাই কলে বর, হাহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। বাল্যকাল হইতে তোমার যে কইলু সেবন, তার এই ফল মরে দেহ নারায়ণ। যে কালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। আমার অর্থাৎ সচিমাতার মনে হচ্ছে যেন এভাবেই আছাড় খেয়ে পড়ার ফলে নিমায়ের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি তখন কন্দন করতে করতে শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন, হে ভগবান নারায়ণ বিষ্ণু, শিশুকাল থেকে আমি তোমার সেবা করেছি, তার বিনিময়ে আমি তোমার কাছে এই প্রার্থনা করি যে নিমাই যখন মাটির উপরে পড়ে তখন যেন তার শরীরে কোনো ব্যথা না লাগে। এই মতো শচী দেবী বাৎসল্যে বিহল, হর্ষ ভয় দৈন্য ভাবে হইল বিকল। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি বাৎসল্য রসে বিহল হয়ে সচিমাতা হর্ষ ভয় দৈন্য আদি ভাবের দ্বারা আবিষ্ট হয়ে বিহল হলেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ উল্লেখ করলেন, এই শ্লোক কয়েকটি থেকে জানতে পারা যায় যে শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবী শিশুকাল থেকেই শ্রী বিষ্ণুর আরাধনা করতেন। ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায়ে 41 নম্বর শ্লোকে বলা হয়েছে, প্রাপ্য পুণ্যকৃতাম লোকানুসীত্বা শাশ্বতী হি সমাহা সুচিনাং শ্রীমতাং গেহে যুগ ভ্রষ্ট অভিজায়তে। বহুকাল স্বর্গলোকে নানা রকম সুখভোগ করার পর ভ্রষ্ট যোগীরা ধর্মপরায়ণ পবিত্র পরিবারে অথবা ঐশ্বর্যশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সচিমাতা ছিলেন নিত্যসিদ্ধ ভগবত পার্ষদ। তিনি ছিলেন মা যশোদার অবতার। তিনি নীলাম্বর চক্রবর্তীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন এবং নিরন্তর শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি শ্রী বিষ্ণু অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তার পুত্ররূপে লাভ করেন এবং তার আবির্ভাবের পর থেকে তার সেবা করেন। এটাই হচ্ছে নিত্যসিদ্ধ পার্ষদের স্থিতি। তাই শ্রীল নরোত্তমদাস ঠাকুর গিয়েছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ করি মানে প্রতিটি ভক্তেরই জানা উচিত যে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা তার পরিবারবর্গ বন্ধুবান্ধব এবং অন্যান্য সমস্ত পার্ষদেরা সকলেই নিত্যসিদ্ধ। কোনো নিত্যসিদ্ধ জীব কখনোই ভগবানের সেবা বিস্মৃত হন না, তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত থাকেন, এমনকি তার শিশুকাল থেকেই। শ্রীবাসাদি যত প্রভুর বিপ্রভক্তগণ প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। শ্রীবাসাদি শ্রীচৈতন্য মহাপ্রভু যত ব্রাহ্মণ ভক্ত ছিলেন তাদের সকলেরই শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করাতে ইচ্ছা হল। সমস্ত গৃহস্থদের কর্তব্য হচ্ছে তাদের গ্রামে বা লোকালয়ে কোনো সন্ন্যাসী এলে তাকে ভোজন করানো। ভারতবর্ষে এই প্রথা আজও প্রচলিত আছে। কোনো সন্ন্যাসী গ্রামে এলে সমস্ত গৃহস্থরা একে একে তাদের গৃহে তাকে নিমন্ত্রণ করেন। যতদিন সন্ন্যাসী সেই গ্রামে থাকেন ততদিন তিনি সেই গ্রামে অধিবাসীদের পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেন। অর্থাৎ সন্ন্যাসী যদিও সর্বত্র ভ্রমণ করে থাকেন কিন্তু তার থাকা খাওয়া কখনো কোনো অসুবিধা হয় না। অদ্বৈত আচার্য প্রভু যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রসাদের সমস্ত আয়োজন করেছিলেন তবুও নবদ্বীপ ও শান্তিপুরের অন্যান্য ভক্তরা তাকে ভিক্ষা করাবার বাসনা করেছিলেন। শুনি সচি সবাকারে করিল মিনতি নিমাইর দর্শন আর মুই পাব কতি। ভক্তদের সেই প্রস্তাব শুনে সচিমাতা বললেন, আর কতদিন আমি নিমায়ের দর্শন পাব। তোমা সবাসনে হবে অন্যত্র মিলন মুই অভাগিনীর মাত্র এই দর্শন। সচিমাতা বললেন, তোমাদের সকলের সঙ্গে নিমায়ের অন্যত্র মিলন হবে কিন্তু অভাগিনী আমার সঙ্গে তার কি আর কখনো সাক্ষাৎ হবে? এই একবার মাত্র আমি তার দর্শন পেলাম। যাবত আচার্য গৃহে নিমাইর অবস্থান মুই ভিক্ষা দিমু সবাকারে মাগুদান। সচিমাতা সমস্ত ভক্তদের কাছে আবেদন করলেন, আপনাদের সকলের কাছে আমার একটি মাত্র অনুরোধ, নিমাই যতদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে থাকবে ততদিন যেন আমি তার জন্য রন্ধন করতে পারি। শুনি ভক্তগণ কহে করি নমস্কার মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। সচিমাতার এই আবেদন শুনে সমস্ত ভক্তরা তাকে নমস্কার করে বললেন, মা তোমার এই ইচ্ছায় আমাদের পূর্ণ সম্মতি আছে। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন ভক্তগণ একত্র করি বলিলা বচন। মায়ের ব্যগ্রতা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনও বিচলিত হল। তাই তিনি ভক্তদের একত্র করে বললেন, তোমা সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন যাইতে নারিল বিঘ্ন কইল নিবর্তন। তোমাদের আজ্ঞা না নিয়ে আমি বৃন্দাবনে যেতে চেয়েছিলাম কিন্তু কিছু বিঘ্ন উপস্থিত হওয়ায় আমি যেতে পারলাম না, তাই আমাকে ফিরে আসতে হলো। যদ্যপি সহসায় আমি করিয়াছি সন্ন্যাস তথাপি তোমা সবা হইতে নহিব উদাস। আমি যদিও সহসা সন্ন্যাস গ্রহণ করেছি কিন্তু তবু আমি তোমাদের প্রতি উদাসীন থাকব না। তোমা সব না ছাড়িব যাব আমি জীব মাতারে তাব আমি ছাড়িতে না রিব। যতদিন আমি এই পৃথিবীতে থাকব ততদিন আমি কখনো তোমাদের ছাড়ব না এবং আমার মাকেও ছাড়তে পারব না। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। সন্ন্যাস গ্রহণ করার পর নিজের আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে জন্মস্থানে বাস করা সন্ন্যাসীর উচিত নয়। কেহ যেন এই বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে দুই ধর্ম। এমন একটা ব্যবস্থা করো যাতে তোমাদের না ছাড়তে হয়, আর সেই সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার জন্য লোকেরাও নিন্দা না করে। শুনিয়া প্রভুর এই মধুর বচন, সচিপাস আচার্যাদি করিল গমন। শ্রী চৈতন্য মহাপ্রভু মধুর বাণী শুনে শ্রী অদ্বৈতাচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্ত সচিমাতার কাছে গেলেন। প্রভুর নিবেদন তারে সকল কহিল, শুনি সচি জগন মাতা কহিতে লাগিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই আবেদনের কথা যখন তারা সচিমাতাকে গিয়ে বললেন, তখন জগজ্জননী সচিমাতা বলতে লাগলেন, তেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। নিমাই যদি এখানে থাকে তাহলে আমার অনেক আনন্দ হবে, কিন্তু কেউ যদি আবার তার নিন্দা করে তাহলে আমার অত্যন্ত দুঃখ হবে। পুত্র যদি কৃষ্ণ অন্বেষণের গৃহত্যাগ না করে মায়ের কাছে থাকে তাহলে মায়ের খুব সুখ হয়, কিন্তু পুত্র যদি কৃষ্ণ অন্বেষণ না করে কেবল গৃহেই অবস্থান করে তাহলে মহাজনেরা অবশ্যই তার নিন্দা করেন। এই ধরনের নিন্দা মায়ের দুঃখের কারণ হয়। আদর্শ মাতা যদি চান যে তার পুত্র পারমার্থিক পথে উন্নতি লাভ করুক, তাহলে তার পক্ষে পুত্রকে কৃষ্ণ অন্বেষণ করতে দেওয়াই শ্রেয়। মা স্বাভাবিকভাবেই পুত্রের মঙ্গল কামনা করেন। মা যদি পুত্রকে কৃষ্ণ অন্বেষণ করতে অনুমতি না দেন তাহলে তাকে বলা হয় মা, অর্থাৎ মায়া। পুত্রকে সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণ অন্বেষণ করতে দিয়ে সচিমাতা জগতের সমস্ত মায়েদের এক পরম আদর্শের শিক্ষা দান করেছেন। তিনি দেখিয়ে গেছেন যে প্রতিটি পুত্রেরই কর্তব্য হচ্ছে জীবনের স্নেহ পাশে গৃহে আবদ্ধ না থেকে আদর্শ কৃষ্ণভক্ত হওয়া। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে, গুরুন ন সস্যাত স্বজনু ন সস্যাত পিতা ন সা জননী ন সস্যাত দৈবং ন তৎ শ্যাম ন পতিশ্চ সস্যাত ন মুচয়েত য সমুপেত মৃত্যুম। সেই গুরু গুরু নন, সেই স্বজন স্বজন নন, সেই পিতা পিতা নন, সেই মাতা মাতা নন, সেই উপাস্য দেবতা দেবতা নন, অথবা সেই পতি পতি নন, যদি না তিনি তার আশ্রিত জনকে আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব এক দেহ থেকে আর এক দেহে এবং এক গ্রহ থেকে আর এক গ্রহে ভ্রমণ করছে। তাই বৈদিক সংস্কৃতি উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধির মায়াপাশ থেকে জীবদের মুক্ত করা। তার অর্থ হচ্ছে জন্ম মৃত্যু যে আবর্তন সেটাকে চিরতরে স্তব্ধ করা। তা সম্ভব হয় কেবল শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে। ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের নবম শ্লোকে বলা হয়েছে, জন্মকর্ম চমে দিব্যম এবং যো বেতি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মাম ইতি স্ব অর্জুন। হে অর্জুন, কেউ যখন যথাযথভাবে জানতে পারে যে আমার জন্ম ও কর্ম হচ্ছে দিব্য, তাকে আর দেহত্যাগের পর পুনরায় এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না, সে আমার নিত্যধামে ফিরে আসে। জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণকে জানার ফলে জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং জন্ম মৃত্যুর আবর্তনকে স্তব্ধ করা যায়। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। পিতা মাতা গুরু পতি অথবা আত্মীয় স্বজন সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যেতে জীবকে সাহায্য করা, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপকার। তাই সেই কথা বিবেচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মা শচীদেবী তার পুত্রকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে অনুমতি দিয়েছিলেন। আবার সেই সঙ্গে তিনি একটি আয়োজন করেছিলেন যাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত খবরাখবর তিনি পেতে পারেন। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। সচ্চী মাতা বললেন, আমার মনে হয় নিমাই যদি শ্রী জগন্নাথ পুরীতে থাকে তাহলে এই দুটি উদ্দেশ্যই সাধিত হয়। নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোকগতা গতি বার্তা পাব নিরন্তর। জগন্নাথপুরী আর নবদ্বীপ হচ্ছে যেন একবারে দুটি ঘর, সব সময় কেউ না কেউ নবদ্বীপ থেকে নীলাচলে যাচ্ছে এবং নীলাচল থেকে কেউ না কেউ নবদ্বীপে আসছে, তার ফলে আমি সব সময় তার খবরাখবর পাব। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু হবে তার আগমন। তোমরা সকলেই সেখানে যাতায়াত করতে পারো এবং সেও কখনো কখনো গঙ্গা স্নান করার জন্য আসতে পারে। আপনার দুঃখ সুখ তাহা নাহি গনি, তার যেই সুখ তাহা নিজ সুখ মানি। আমি আমার নিজের সুখ দুঃখের কথা ভাবি না, তার সুখই আমার সুখ। শুনি ভক্তগণ তারে করিল স্তবন, বেদ আজ্ঞা জয়ছে মাতা তোমার বচন। সচ্চী মাতার এই কথা শুনে সমস্ত ভক্তরা তার স্তুতি করতে লাগলেন এবং তাকে আশ্বাস দিলেন যে বৈদিক আদেশের মতোই তার এই আদেশ পালন করা হবে। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। সচ্চী মাতার এই সিদ্ধান্তের কথা ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে গিয়ে বললেন আর সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত আনন্দিত হলেন। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ, সবারে সম্মান করি বলিলা বচন। নবদ্বীপ এবং অন্যান্য স্থানের সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি সব লোকমর পরম বান্ধব, এই ভিক্ষা মাগু মরে দেহ তুমি সব। তোমরা সকলে আমার পরম বান্ধব, তোমাদের কাছে আমি একটি ভিক্ষা চাই, তোমরা দয়া করে তা আমাকে দাও। ঘরে যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো, সর্বক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করো এবং কৃষ্ণের আরাধনা করো। শ্রীল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে উল্লেখ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলন মহাপ্রভু নিজেই অত্যন্ত প্রামাণিকভাবে বিশ্লেষণ করেছেন। এমন নয় যে সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো সন্ন্যাস গ্রহণ করতে হবে। মহাপ্রভু এখানে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে সকলেই গৃহে থেকে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে পারেন। সকলেই সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। যে কেউ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু আলোচনা করতে পারেন এবং গৃহে শ্রী শ্রী রাধাকৃষ্ণ অথবা শ্রী শ্রী নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠা করে সাবধানে তাদের আরাধনা করতে পারেন। এমন নয় যে সারা পৃথিবী জুড়ে কেবল আমাদের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে চান তাহলে তিনি তার গৃহেও ভগবানের শিবিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী আলোচনা করে নিয়মিতভাবে ভগবানের পূজা করতে পারেন। আমরা মানুষকে সেই শিক্ষাই দিচ্ছি। কেউ যদি মনে করেন যে মন্দিরের কঠোর বিধি নিষেধগুলি পালন করে আশ্রমবাসী হওয়ার জন্য এখনও তিনি প্রস্তুত হননি, বিশেষ করে স্ত্রী পুত্র পরিবৃত গৃহস্থরা, তারা গৃহে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যায় ভগবানের আরাধনা করতে পারেন এবং ভগবানের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী আলোচনা করে ভগবানের প্রীতি সম্পাদন করতে পারেন। সকলের পক্ষে গৃহে থেকেও তা করা সম্ভব এবং সেখানে সমবেত ভক্তদের শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই অনুরোধ করেছিলেন। আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। এভাবে সমস্ত ভক্তদের নির্দেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যাওয়ার জন্য তাদের আজ্ঞা প্রার্থনা করেছিলেন। তিনি তাদের আশ্বাস দিয়েছিলেন যে মাঝে মাঝে তিনি সেখানে আসবেন এবং তাদের দর্শন দান করবেন। এত বলি সবাকারে ঈশ্বত হাসিয়া বিদায় করিল প্রভু সম্মান করিয়া। এভাবে সমস্ত ভক্তদের সম্মান করে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বত হেসে তাদের বিদায় দিলেন। সবা বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন। সমস্ত ভক্তদের বিদায় দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর যেতে মনস্থ করলেন। তখন হরিদাস ঠাকুর অত্যন্ত করুণভাবে ক্রন্দন করতে করতে তাকে বললেন, নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহি কস গতি। প্রভু তুমি যদি নীলাচলে যাও তাহলে আমার কি গতি হবে, কারণ আমার তো নীলাচলে যাওয়ার শক্তি নেই। তাৎপর্য শিল প্রভুপাদ উল্লেখ করেছেন, শিল হরিদাস ঠাকুর যদিও মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবুও তাকে যথার্থই দীক্ষিত ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়েছিল। প্রকৃতপক্ষে তার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সমস্ত অধিকার ছিল, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাবলম্বী ব্যতীত অন্যদের মন্দিরে প্রবেশ করতে নিষেধ থাকার ফলে হরিদাস ঠাকুর সেই নির্দেশ লঙ্ঘন করতে চাননি। তাই তিনি বলেছিলেন যে মন্দিরের প্রবেশ করার শক্তি তার নেই, এবং তিনি উল্লেখ করেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যদি মন্দিরের অভ্যন্তরে বাস করেন তাহলে শিল হরিদাস ঠাকুরের পক্ষে তার দর্শন পাওয়া কোনো মতেই সম্ভব হবে না। পরে শিল হরিদাস ঠাকুর যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন তিনি মন্দিরে থেকে দূরে সিদ্ধবকুল নামক স্থানে বাস করতেন। সেখানে এখন একটি সিদ্ধবকুল মঠ নির্মিত হয়েছে। জগন্নাথপুরীর দর্শনার্থীরা প্রায় সকলেই সিদ্ধবকুল এবং সমুদ্র উপকূলে শিল হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে যান। মুই অধম তোমার না পাব দর্শন, কেমতে ধরিব এই পাপিষ্ট জীবন। যেহেতু আমি অত্যন্ত অধম তাই আমি তোমার দর্শন পাব না, তাহলে এই পাপিষ্ট জীবন আমি কিভাবে ধারণ করব। প্রভু কহে কর তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বললেন, দয়া করে তুমি দৈন্যকে সম্বরণ কর, তোমার এই দৈন্য দর্শন করে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। তোমার জন্য আমি শ্রী জগন্নাথ দেবের কাছে নিবেদন করব এবং তোমাকে আমি শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথপুরীতে নিয়ে যাব। তবে তো আচার্য কহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপা তো করিয়া। তখন অত্যন্ত বিনীতভাবে শিল অদ্বৈত আচার্য প্রভু তাকে অনুরোধ করলেন আরও দুই চার দিন যেন তিনি কৃপা করে সেখানে থাকেন। আচার্যের বাক্য প্রভু না করে লঙ্ঘন, রহিলা অদ্বৈত গৃহে না কইল গমন। শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো শিল অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধ লঙ্ঘন করতেন না, তাই তিনি তৎক্ষণাৎ জগন্নাথপুরীর দিকে যাত্রা না করে আরও কয়েকদিন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করলেন। আনন্দিত হইল আচার্য সচি ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহামহোৎসব। সেই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সচিমাতা ও সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করলেন। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহামহোৎসব সংকীর্তন রঙ্গে। শ্রীচৈতন্য মহাপ্রভু দিনের বেলায় ভক্তদের সঙ্গে কৃষ্ণকথা রস আস্বাদন করতেন এবং রাত্রে সংকীর্তন করে মহামহোৎসব করতেন। আনন্দিত হইয়া শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্তগণ। মহানন্দে সচিমাতা রন্ধন করতেন এবং ভক্তদের সঙ্গে নিয়ে সুখে শ্রীচৈতন্য মহাপ্রভু তা ভোজন করতেন। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে সকল সফল হইল প্রভুর আরাধনে। এভাবে ছিল দ্বৈতাচার্য প্রভুর সমস্ত ধন, তার শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ আদি সব কিছু শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনায় সফল হল। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের গৃহে গ্রহণ করে এবং প্রতিদিন মহামহোৎসবের আয়োজন করে শ্রীল অদ্বৈত আচার্য প্রভু সমস্ত গৃহস্থ ভক্তদের কাছে এক আদর্শ স্থাপন করেছেন। কারো যদি ধন সম্পদ উপযুক্ত অবস্থা থাকে তাহলে তার কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে প্রচাররত শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তদের মাঝে মাঝে গৃহে নিমন্ত্রণ করে দিনের বেলায় কৃষ্ণ কথা আলোচনা করে ও প্রসাদ বিতরণ করে এবং সন্ধ্যাবেলায় অন্তত 3 ঘন্টার জন্য সংকীর্তন করে মহোৎসব করা। কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিটি কেন্দ্রে এই পন্থা প্রবর্তন করা উচিত, ফলে তারা প্রতিদিন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে সক্ষম হবে। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে 5 অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই কলিযুগে প্রতিদিন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ হি সংকীর্তন প্রায়ুর যজন্তি হি সুমেধস। প্রসাদ বিতরণ করে এবং হরিনাম সংকীর্তন করে সপার্ষদ শ্রীচৈতন্য মহাপ্রভু বা পঞ্চতত্ত্বের আরাধনা করা উচিত। এই যজ্ঞ কলিযুগের জন্য নির্ধারিত হয়েছে, এই যুগে অন্য কোনো রকম যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, কিন্তু এই যজ্ঞটি অনায়াসে সর্বত্র অনুষ্ঠিত হতে পারে। সচির আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভোজন করাইয়া পূর্ণ কইল নিজ সুখ। পুত্রের মুখ দর্শন করে সচিমাতার আনন্দ বর্ধিত হল এবং তাকে ভোজন করিয়ে তিনি মহাসুখ পেলেন। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে বঞ্চিলা কত দিন মহাকুতুহলে। এভাবে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমস্ত ভক্তরা মিলিত হলেন এবং মহা আনন্দে কয়েকটি দিন অতিবাহিত করলেন। আর দিন প্রভু কহে সব ভক্তগণে নিজ নিজ গৃহে সবে কলহ গমনে। তারপর আর একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের তাদের নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করতে অনুরোধ করলেন। ঘরে গিয়া কর সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরপি আমার সঙ্গে হইবে মিলন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের ঘরে গিয়ে কৃষ্ণনাম সংকীর্তন করতে বলেন এবং তিনি তাদের আশ্বাস দিলেন যে অচিরেই তাদের সঙ্গে তাঁর পুনরায় মিলন হবে। কভু বা তোমরা করিবে নীলাদ্রি গমন, কভু বা আসিব আমি করিতে গঙ্গা স্নান। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বললেন, কখনো কখনো তোমরা নীলাচলে যাবে, আবার কখনো কখনো আমি গঙ্গা স্নান করতে আসব। নিত্যানন্দ গোসাই পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিতার দত্ত মুকুন্দ। এই 4 জনাচার্য দিল প্রভূষণে, জননী প্রবুদ্ধ করি বন্দিল চরণে। শ্রীমান নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত এই 4 জনকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেতে দিলেন। জননী শ্রী সচিমাতাকে প্রভুদান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার শ্রীচরণ বন্দনা করলেন। তারে প্রদক্ষিণ করিল গমন, এথাচার্যের ঘরে উঠিল ক্রন্দন। তারপর তার মাতাকে প্রদক্ষিণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে তখন ক্রন্দনের রোল উঠল। নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলা, কান্দিতে কান্দিতে আচার্য পশ্চাতে চলিলা। অবিচলিতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু দ্রুত গতিতে চলতে লাগলেন এবং কান্দতে কান্দতে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার পিছনে পিছনে চললেন। নিরপেক্ষ শব্দটি বিশ্লেষণ করে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, জড় বা জড়ীয় অপেক্ষা রহিত, অর্থাৎ স্বরূপ বা ভগবত দাসে অবস্থিত। পাছে শ্রী কৃষ্ণ অন্বেষণ কার্যে বাধা উপস্থিত হয়, এই ভয়ে আত্মীয় স্বজনদের ক্রন্দন শুনে মহাপ্রভু নিরীশ্বর নীতিবাদীদের চক্ষে নিতান্ত নিষ্ঠুর বলে পরিচিত হলেও জীবের পক্ষে যে তার সর্বোত্তম পরম ধর্ম কৃষ্ণ সেবার প্রচেষ্টাই একমাত্র প্রয়োজনীয় কৃত্য তা তিনি জগৎগুরু রূপে শিক্ষা দিলেন। বহির্দর্শন হেতু অচিত ভোগ ফলে অচিতেই আসক্তি বা মায়া তাতে বদ্ধ হলে কৃষ্ণ সেবা হয় না। সুতরাং জগতের চক্ষে বহুমান প্রাপ্ত সুনীতিও কৃষ্ণ সেবার বিরোধী হলে তা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থার বিরোধী। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই দেখিয়ে গেছেন যে নিরপেক্ষ না হলে যথাযথভাবে কৃষ্ণ সেবা করা যায় না। কত দূর গিয়া প্রভু করি জুড় হাত, আচার্যে প্রবুদ্ধি কহে কিছু মিষ্টবাত। কিছু দূর যাওয়ার পর শ্রী চৈতন্য মহাপ্রভু হাত জুড় করে শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে প্রবুদ্ধি মধুরভাবে কিছু কথা বললেন। জননী প্রবুদ্ধি কর ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারো না রহিবে প্রাণ। চৈতন্য মহাপ্রভু বললেন, দয়া করে সমস্ত ভক্তদের এবং আমার মাকে সান্ত্বনা প্রদান করুন। আপনি যদি এভাবে ব্যাকুল হন তাহলে তো কারো পক্ষে প্রাণ ধারণ করা সম্ভব হবে না। এত বলি প্রভু তারে করিল আলিঙ্গন, নিবৃত্তি করিয়া কইল স্বচ্ছন্দ গমন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে আলিঙ্গন করলেন এবং তাকে অনুগমন করা থেকে নিরস্ত করলেন। তারপর তিনি স্বচ্ছন্দে জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। গঙ্গা তীরে তীরে প্রভু চারিজন সাথে, নীলাদ্রি চলিল প্রভু ছত্র ভোগ পথে। চারজন সঙ্গী সহ গঙ্গার পথ ধরে ছত্রভোগ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলের দিকে চললেন। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, চব্বিশ পরগনা জেলার পূর্ব রেলের দক্ষিণ বিভাগে মগরাহাট নামক একটি স্টেশন রয়েছে। এই স্টেশনের দক্ষিণ পূর্বে চৌদ্দ মাইল দূরে জয়নগর বলে একটি স্থান আছে। জয়নগর স্টেশনের ছয় মাইল দক্ষিণে ছত্রভোগ নামক গ্রাম। এই গ্রামটিকে কখনো কখনো খাদি বলা হয়। এই গ্রামে বৈজুরকারনাথ নামক মহাদেবের একটি বিগ্রহ রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে এখানে নন্দা মেলা নামক একটি মেলা হয়। বর্তমানে গঙ্গা সেখান দিয়ে প্রবাহিত হয় না। ওই রেল লাইনে বারুইপুর নামক আরেকটি স্টেশন রয়েছে এবং তার নিকটে আটিসারা নামক স্থান। পূর্বে এই গ্রামটি গঙ্গার তটে অবস্থিত ছিল। সেই গ্রাম হয়ে পানিহাটি এবং বরানগর দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর দিকে গিয়েছিলেন। সেই সময় গঙ্গা কলকাতার দক্ষিণে কালীঘাট দিয়ে প্রবাহিত হতো, তাকে এখনও আদি গঙ্গা বলা হয়। বারুইপুর থেকে গঙ্গার ধারা প্রবাহিত হয়ে মথুরাপুর থানার ডায়মন্ড হারবারের সমুদ্রে পতিত হয়। সেই পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে গিয়েছিলেন। চৈতন্য মঙ্গলে প্রভুর নীলাদ্রি গমন, বিস্তারি বনি আছেন দাস বৃন্দাবন। শ্রী চৈতন্য মঙ্গল অর্থাৎ চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল গমনের বর্ণনা করেছেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বর্ণনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশের আটিসারা গ্রাম, বরাহনগর, অম্বুলিঙ্গ, ছত্রভোগ, উৎকলের প্রয়াগঘাট, সুবর্ণরেখা, জলেশ্বর, রেমুনা, যাজপুর, বৈতরণী, দশাশ্বমেধ ঘাট, কটক, মহানদী, ভুবনেশ্বর, বিন্দু সরোবর, কমলপুর, আঠারনালা হয়ে শ্রী নীলাচলে প্রবেশ করেছিলেন। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, অচিরে মিলয়ে তার কৃষ্ণ প্রেম ধন। কেউ যদি সে অদ্বৈত প্রভুর গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসের কথা শ্রবণ করেন তাহলে তিনি অচিরেই কৃষ্ণ প্রেম লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে জারয়াস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শিলরূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 219 সমাপ্ত শ্লোক।